চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সেই বাণী কি করে পরিপূর্ণ হবে সারা বিশ্বে, কিভাবে প্রচার হবে? তো সেটি সমস্ত আচার্যরা চিন্তাগ্রস্ত থাকেন। সেজন্য অভয়চরণকে দেখেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন যে ভাগবত ধর্ম সারা বিশ্বে প্রচার কর। ভাগবত ধর্ম মানে আত্মার ধর্ম, সেটা আছে প্রকৃত ধর্ম, বুঝতে পারছেন? দেহ ধর্মটা আছে অনিত্য। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি চেয়েছিলেন যে আত্মধর্ম জগতের বাসী সমগ্র বিশ্ববাসী মধ্যে প্রচার হোক, কেন আত্মধর্ম সম্বন্ধে সবাইর অজানা, কেবল দেহকে নিয়ে সবাই ব্যস্ত, দেহ ধর্ম নিয়ে। দেহের ধর্ম কি? দেহের ধর্ম কি কে জানে? সম্ভোগ আর ত্যাগ। ভোগ করব, ভালো লাগলো না, আর ত্যাগ করব। তো এটাই সারা বিশ্বের লোক চিন্তা করে না, কিছু ভোগ করব, এটা ভালো লাগছে না, আরেকটা কিছু ত্যাগ করে আরেকটা গ্রহণ করব। এই দেহ ধর্ম নিয়ে সবাই ব্যস্ত, আর দেহ সম্বন্ধিত সব কিছুকেই নিজের বলে মনে করছে। এরকম অজ্ঞানতায় মানুষ রয়েছে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি রাধারানীর লোক, রাধারানীর নিজজন। ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করেছিলেন, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পিতৃদেব হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। আমাদের যে পরম্পরা আছে সেখানে দেখবেন ভক্তি বিনোদ ঠাকুর আছেন, সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। উনি সরকারি সূত্রে অনেক বড় একটা অফিসার ছিলেন, ব্রিটিশের সময় ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু উনি শুদ্ধ ভক্ত ছিলেন। কেউ ভাবে যে চাকরি টাকরি করছি, কখন ভগবত আরাধনা করব, কিন্তু উনি সাধারণ লোক ছিলেন না, বিচারপতি। মানে এমন বিচার করতেন ভক্তি বিনোদ ঠাকুর, দুই মিনিটে একটা বিচার শেষ। এখন বিচারপতি আছে এরকম কেউ নেই, দুই মিনিটেই সবাইয়ের বিচার শেষ করে দিতেন। ব্রিটিশ লোক ভয় পেয়ে যেত যে এর এত শক্তি, কেন ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন ভগবানের নিজের লোক না। জ্ঞানটা কোথা থেকে আসে? ভগবান থেকে, সমস্ত জ্ঞানের উৎস তো ভগবান। তো যেন ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের নিজজন, তো সেই সব জ্ঞান তার থেকেই আসছে, তিনি জানেন, তিনি শরণাগত। তো ভাগবতকে আশ্রয় করে ভক্তি বিনোদ ঠাকুর থাকতেন। ভাগবতের সমস্ত কথাকে ভক্তি বিনোদ ঠাকুর গান আকারে লিখেছেন, প্রত্যেকটা কথা যখন মিলিয়ে নেওয়া যায় গানগুলি, দেখা যায় সব ভাগবতে আছে। তা আচার্যরা এরকমই, তারা নিজের জল্পনা কল্পনা মূলক কোনো কথা বলে না, তারা যেটি রয়েছে সেটিকে পুনরাবৃত্তিকরণ করেন, সরলভাবে আমাদের কাছে প্রদান করেন। তো ভক্তি বিনোদ ঠাকুর এরকম ব্যক্তি ছিলেন। তো তার পুত্র রূপে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি প্রার্থনা করলেন জগন্নাথের কাছে। যখন উনি উড়িষাতে, ভক্তি বিনোদ ঠাকুর উড়িষাতে যখন জগন্নাথ পুরীতে ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন উড়িষা সরকার সূত্রে জগন্নাথের দায়িত্ব ওনার ছিল, কিভাবে সেবা শুশ্রূষা হবে, ম্যানেজমেন্ট উনি দেখতেন। তো উনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, জগন্নাথ মহাপ্রভুর কথা সারা বিশ্বে প্রচার হবে, তো এরকম একটা পুত্র দাও যে কি তোমার কথা জগতে প্রচার করবে, জগতনাথ জগন্নাথ তার কথা প্রচার করবে। তাহলে আমরা ছেলে মেয়ে কামনা করি দেবদেবীর কাছে, ভগবানের কাছে, কি বলে? দুর্গা মাতা একটা ছেলে দাও, শিব একটা ছেলে দাও, জগন্নাথ কৃষ্ণ ছেলে দাও, যাতে বুড়ো হয়ে গেলে আমাকে দেখবে, হ্যাঁ কি না? এরকম আমরা ভাবি না। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর সেই উদ্দেশ্য নিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করেন, তোমার কথা জগতে প্রচার যাতে হয়, সারা বিশ্বের লোক যাতে জানতে পারে, সেইরকম একটা ছেলে দাও। ভক্ত দাবি করতে পারে, কেন ভগবানের সাথে তার অন্তরঙ্গ ভাব আছে না, সেজন্য উনি দাবি করছেন দিতে হবে। তো ভগবান দিয়েছিলেন। আর এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ জন্ম হলেন উড়িষ্যাতেই, জগন্নাথ মন্দিরের কাছে বড়দাণ্ডে বিষ্ণু ছতা নামক একটি স্থানে ভক্তিবিনোদ ঠাকুর ওখানে থাকতেন ম্যাজিস্ট্রেট হিসাবে। উনি বাংলার লোক, ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান নদিয়া জেলায়, ওনার দাদুর বাড়িতে উনি আবির্ভূত হয়েছিলেন, বুঝতে পারছেন। আর উনি বিভিন্ন জায়গাতেও চাকরি করেছেন, কিন্তু নদিয়া জেলাতেও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ব্রিটিশ সময় একটা ট্রেন দিয়েছিল, উনি স্বরূপগঞ্জে থাকতেন, ওখান থেকে কৃষ্ণনগরে যাতে যাওয়া যায় তার জন্য একটা ট্রেনও দিয়েছিলেন, ছোট্ট ট্রেন, ওটা এখন বন্ধ হয়ে গেছে। সেই ট্রেন লাইন ছিল আর সেই ট্রেন লাইনটা এখন উঠিয়ে দিয়েছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। এটার নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুরের এই ট্রেনটা, ব্রিটিশ সরকার এই লাইন করে দিয়েছিল যাতে উনি টাইমিং অফিসে পৌঁছাতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুর মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, জানেন, 2 ঘন্টা, আর সারা রাত্রি উনি এই গীতা ভাগবতের কথা ভাষ্য রচনা করতেন, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা ভাষ্য দিতেন। উনি বলতেন না আমার টাইম নেই, অজুহাত দিতেন না, নিজের নাম জপ করা, গ্রন্থ অধ্যয়ন, মানে সমস্ত কিছু ভাষ্য লেখা, তাহলে দেখুন। আর অফিসে টাইমে যাওয়া এবং ঠিক টাইম মতো সমস্ত বিচার করে দেওয়া। তো ভক্তিবিনোদ ঠাকুর পরে চেয়েছিলেন যেন আমি এইসব চাকরি টাকরি করবো না, কিন্তু ব্রিটিশের লোক এরকম বলেছিল যে আমরা চাইছিলাম তুমি কবে ছাড়বে, কেন তোমার মতো লোক থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ব্রিটিশরা ভয় পেত ভক্তিবিনোদ ঠাকুরকেও। তো যাই হোক, ওনার মতো মেধাবী ছিলেন, তার ওনারই সন্তান এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি চেয়েছিলেন জগন্নাথের কাছে, রাধারানীর কাছে প্রার্থনা করেছিলেন, তাই এই গৃহস্থ মানে এরকম ভগবানের কাছে প্রার্থনা করবে। তো আমাদের যে প্রভুপাদ ভক্তি অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার বাবা মাও এরকম প্রার্থনা করেছিলেন, রাধারানী একটা সন্তান দাও, সারা বিশ্বে জগতে তোমার কথা প্রচার করবে। তাহলে দেখুন, ভক্তিবিনোদ ঠাকুর তার সন্তান কামনা করলেন, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এলেন, আর তাঁরই সুযোগ্য শিষ্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার বাবা মাও প্রার্থনা করলেন সারা বিশ্বে রাধারানীর কথা প্রচার করবে। আর এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আবির্ভূত হলেন বড়দাণ্ডে জগন্নাথ মন্দিরে, এখন ছোট্ট, আর ওখানে রথযাত্রা উৎসব টাইম। তো ভগবতী দেবী ওনার মায়ের নাম ছিল, সঙ্গে সঙ্গে দেখছেন জগন্নাথের রথযাত্রা, রথ যাবে বড়দাণ্ড দিয়ে কোথায়, গুন্ডিচায়, আর ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে রথ আর যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভগবতী দেবী, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ছোটবেলার নাম ছিল বিমলা প্রসাদ, বিমলা দেবী হচ্ছেন দুর্গা পার্বতী, তার প্রসাদ দিয়ে অন্নপ্রাশন হয়েছিল। তার মানে কি, বিমলা দেবী জগন্নাথের প্রসাদ খান, সেই মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ। তখন বিমলা দেবীকে নিবেদন হয় আর সেটা মহামহাপ্রসাদ হয়ে যায়। তো যেন ভক্তরা যখন ভোগ লাগায় সব দেবতারাও পায়, পিতৃপুরুষরা পায়, সেজন্য ভক্তদের আলাদা করে কিছু চিন্তা করতে হয় না, বুঝতে পারছেন। তো সেই জগন্নাথ মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন করা হয়েছিল। তো যেন ভক্তদের উচিত তাদের পুত্রকন্যাকে জগন্নাথ রাধাকৃষ্ণের ভগবত প্রসাদ ছাড়া অন্নপ্রাশন করা উচিত না, বুঝতে পারছেন। তো এই বিমলা প্রসাদ মহাপ্রসাদ খেয়ে বিমলা প্রসাদ নাম হয়েছে। তাহলে দেখুন, আর তাকে কুলে করে নিয়ে গেছেন জগন্নাথের রূপরে, পাণ্ডারা তো দেখছে এ তো আমাদের মানে ম্যাজিস্ট্রেটের পত্নী, তার পুত্র এসছে মানে কি, সম্মানীয় একদম না। তো রথের উপরে একদম তুলে দিয়েছে জগন্নাথের সামনে, জগন্নাথের যেখানে আছেন রথের উপরে সে চরণে নিয়ে রেখে দেওয়া হয়েছে, আর জগন্নাথের গলা থেকে মালা পড়ে গেছে, একদম গলাতেই পড়ে গেছে সে। জয় বিমলা প্রসাদ কি, জগন্নাথ কি, দেখুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি। তো এভাবে জগন্নাথের কৃপা পান্ডারা ঘোষণা করলো, এ সাধারণ লোক নয়, তোমার ছেলে ভগবতী দেবী এ তো খুব সাধারণ লোক না, এ জগন্নাথের লোক, জগন্নাথ চিনতে পেরেছে তাই তার কৃপা মাল্য দিয়েছে, জগতের কথা প্রচার কর, জগন্নাথের কথা জগতে প্রচার করবে সারা বিশ্বে। দেখুন এই বিমলা প্রসাদ যখন আরো আস্তে আস্তে বড় হয়েছে, মায়াপুরে একবার ভক্তিবিনোদ ঠাকুর তিনি আম নিয়ে এসেছিলেন, আম ভোগ লাগবে ভগবানের জন্য, কিন্তু বিমলা প্রসাদ ছোট তো আমটা খেয়ে নিয়েছে, তখন জানতো না যে আমটা খুব ছোট্ট বাচ্চা শিশু, আমটা ছিল নিয়ে পাকা আম খেয়ে ফেলেছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর একটু বলেছেন যে দেখ প্রসাদ ছাড়া কিছু খেতে নেই। ওই যে কি হয়ে গেল, ছোট থেকে কোনোদিন আম খাননি, আমরা তো কিছু ভোগ না লাগালে খেয়ে নেই তাই না, এসে গেল কিছু ফলমূল সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম টপা টপ না, যদি কেউ বলে এটা প্রসাদ হয়নি খাচ্ছ কেন, কিন্তু উনি কিভাবে দৃঢ় সংকল্প করে সেই ছোট থেকে বাবা বলে দিয়েছিল আমটা ভোগ লাগেনি খেয়েছ, তাই সারা জীবন উনি আম খাননি। দেখুন তো আমাদের এরকম প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে, কিছুতেই কিছু ভুল কাজ করছি সেটা আর যেন না হয় জীবনে, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। ওই যে জীবনে উনি বলেন আমি অপরাধী, আমি ভগবানের চরণ অপরাধ করেছি, এই জন্য আম খাব না, ভোগ না লাগিয়ে খাওয়া হয়েছিল। তো এরকমই গৃহস্থ তার বাবা মা হিসাবে ছেলে মেয়েদেরকেও শিখাবে যে প্রসাদ ছাড়া নিজে খাবে না, অন্যকে খেতে দিবে না, প্রসাদ ছাড়া অন্য সব কিছু অমেধ্য বিষ, সে শাক সবজি হলেও সেটা জীব হত্যা পাপ, বুঝতে পারছেন, সেজন্য ভোগ লাগিয়ে খাওয়ার অভ্যাস এখন হয়তো আপনারা অনেকে করতে পারেননি, তা আমি প্রার্থনা করব, ভিক্ষা চাইব আপনারা একদিন একদিন সপ্তাহে অভ্যাস করুন, যাতে ভবিষ্যতে সারাটা সপ্তাহ সারাটা জীবন প্রসাদ ভুজি হতে পারেন। প্রসাদ মানে ভগবানের কৃপা, বুঝতে পারছেন, তো সেটা যাতে জীবনে করতে পারেন তার জন্য চেষ্টা করবেন, নিজে করবেন ছেলে মেয়েদেরকেও শিখাবেন। আমাকে দুদিন আগে মনে হয় মায়াপুরে, কালকে আমি বেরিয়েছি পরশুদিন, একটা ডাক্তার এবং তার স্ত্রী দুজনই চাকরি করে, তো ওরা এসেছিল, বলছে মহারাজ তো আমি কি আমার ছেলেদের প্রতি অবিচার করছি যে তাদেরকে মাছ মাংস খেতে আমি দিতে চাই না, কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই বলছে তোরা অবিচার করছিস, তোরা খাসিস না খাসিস না, ওরা ইস্কনের গ্রন্থ পড়ে, আমাদের পরম দয়াল প্রভু ওনার ছেলের অন্নপ্রাশন করেছিল, মেদিনীপুরে বাড়ি ছিল, তো ওনাকে জপমালা দিয়েছিল আর ওইখান থেকে শুরু করেছে, এখন একাদশী করছে, চাকরি করলেও একদম নিষ্ঠা সহিত করছে, এখনো দীক্ষা হয়নি, সব কিছু জানে না তবুও করে যাচ্ছে। তো এইবারে আমাদের ভক্তদের সাথে আরো পরিচয় হয়ে গেছে, যেহেতু ওই জেলা ছেড়ে অন্য জেলায় চলে এসছে, তো এখন জিজ্ঞাসা করছে যে আত্মীয় স্বজনেরা এরকম বলছে যে আমি কি ছেলেদের প্রতি অবিচার করছি, ছেলে মেয়ের প্রতি তাদের মাছ মাংস খেতে না দিয়ে। আমি যখন বললাম যে আপনার আলমারিতে বা বাড়িতে কোকাকোলা রয়েছে, ম্যাঙ্গো মাজা রয়েছে, পাশে আর একটু দূরে দেখতে নীল লাল হলুদ এরকম জল বোতলের মতো একটা জায়গায় সবুজ রঙের একটা বোতলও রয়েছে, তো এখানে লেখা আছে কোকাকোলা ম্যাঙ্গো মাজা, ওখানে আর একটা দূরে রয়েছে লেখা আছে পয়জন, তা আপনার বাচ্চা আছে টেবিলে দেখে বাবা এটা খাবো, হলুদ দেখে ম্যাঙ্গো মাজা খেয়ে নিল, আপনি দিয়ে দিলেন। তারপরে ও যে কোকা কোলা খাবো, ও জানে না এটা কোকা কোলা ম্যাঙ্গো মাজা কিছু, দেখছে রং ভালো লেগেছে একটা, বলছে ওইটা খাবো। তারপরে একটু দূরে দেখছে আর একটু চোখ পড়ে গেছে আলমারির দিকে, দেখছে আর একটা বোতল, ওখানে একটু সবুজ রঙের একটা লিকুইড আছে, বলে বাবা ওইটা খাবো। খালি খেতে চায় বাচ্চারা তো। তখন আপনি কি করবেন আমি জিজ্ঞাসা করলাম। বলে না আমি জানি এটা খাওয়া যায় ওটা খাওয়া যায়, ওই পয়জনটা খাওয়া যায় না, কিন্তু আপনার বাচ্চা তো চেয়েছে, আপনি তো দিয়ে দিন, তাহলে আপনি না দিয়ে অবিচার করছেন না? তখন বললো হ্যাঁ মহারাজ খুব বুঝেছি। তো আমাদের এটা বুঝতে হবে, মনে করছে ওই বাচ্চার মনে কিছু লালসা থেকে গেল, আমি হয়তো তাকে খেতে দিচ্ছি না, না বাচ্চা এখন কিছু বুঝে না, বাচ্চা বুঝে না, সে তো বলবে আমি পড়তে যাব না মা খেলবো, আপনি কি খেলতে দিবেন না পড়তে পাঠাবেন? না চাইলেও পাঠাবেন জোর করে, কেন ওর জানে না, ও পড়লে ওর উপকার হবে জানে না, তো সেটা আপনি তাকে জোর করে হলো তার অনিচ্ছা সত্ত্বেও স্কুলে পাঠিয়ে দিবেন। ঠিক সেরকম আমাদের অনেক কিছু বাচ্চাদের প্রতি কর্তব্য রয়েছে, তাদের যাতে সুস্বাস্থ্য থাকে। মৎস্য মাংস খেলে রোগ হয় বাড়ে সেটা জানে না মানুষ, হীনবল হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বিগত বীর্য জাত হয়, হীনবল হবে তাতে, সেটা বিলাতি ডাক্তারদের কুপরামর্শ। মৎস্য মাংস ভোজের যারা সমর্থক এরা সব বিলাতি ডাক্তারদের পরামর্শ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তো সেজন্য আমাদের নানা রোগ হবে। তখন আমি ওনাকে বললাম যে দেখুন শাক সবজিতে যে বল আছে সেটাই আপনার বাচ্চারা খেয়ে আনন্দ পাবে, আমার কোনো অসুবিধা নেই। আমি বললাম আমাকেও একটা ডাক্তার বলছিল যে আপনারা ইস্কন ভক্তরা এই মাছ মাংস খাওয়া নিষেধ করে অনেককে পঙ্গু বানিয়ে দিচ্ছেন। তখন আমি বলেছিলাম যে ছাগল কি খায়, তখন ডাক্তার বলল ওই শাক সবজি খায়। তাহলে শাক সবজি খেয়ে ছাগল যদি বল পায়, আর আপনি ভায়া হয়ে ছাগল খাচ্ছেন কেন, আপনি ডাইরেক্ট শাক সবজি খেয়ে বল নিন। তখন ডাক্তার মাথাটা ঢুকেছে, বলে হ্যাঁ ঠিক বলেছেন। আমি না কত ডাল আছে দুধ আছে কত কিছু আছে শাক সবজি এই সমস্ততে শক্তি আছে, বাদাম আছে এগুলা ভিজিয়ে খেলে হয়ে যাবে, ছোলা আছে এগুলো তো শাক নিরামিষ জিনিস খেলে সব পাওয়া যাবে, বরঞ্চ মাছ মাংস যেটা আপনি ভাবছেন সেটাতে ক্ষতি আছে। আপনি বলুন তো হসপিটালে 99.9% মানুষ মাছ মাংস ভুজিরা আছে, আর কত পার্সেন্ট আছে হসপিটালে নিরামিষ আছি? তখন চুপ হয়ে গেছে। আমি আপনি তো ডাক্তার আপনি বলুন, তাহলে মাছ মাংস খেয়ে রোগ দুর্বল হয়ে যাবে বলছেন, এটা মূর্খামি। বরঞ্চ সতেজ হবে, ফুর্তি হবে, আলস্য কাটবে, কর্মে আরো মন মনোনিবেশ হবে শাকসবজি খেলে। আপনি বলুন সরকার যখন খেলোয়াড়দের বলে নিরামিষ খেতে হবে দৌড়াতে গেলে খেলতে হলে আগে বলে দেয়, কেন না একটা কুকুর একটা বাঘ একটা শিয়াল যখন দৌড়ায় তখন জিভ বের করে বসে করে, কিন্তু একটা হরিণ একটা গরু কত বুঝা বইছে কত শক্তিশালী, তাহলে নিরামিষ খেয়ে এরা এত শক্তিশালী। তখন ওরা ডাক্তার তখন চুপ হয়ে গেল। তাহলে কারা বুঝা বয় বলুন তো, গরু তো নিরামিষ খায় বুঝা বয় হাল করে, তো মানুষ জানে না, মূর্খের মতো আমাদের ভুল বিলাতি ডাক্তারদের কুপরামর্শ। এখন মৎস্য মাংস খেয়ে লোকেদের ক্যান্সার কত রকম রোগ তৈরি হচ্ছে জানে না লোক। তো সেজন্য আমাদের প্রসাদ ছাড়া কিছু না খাওয়ার জন্য অভ্যাস করতে হবে। প্রতিদিন মাছ মাংস খাওয়ার অভ্যাস আছে, একদিন সপ্তাহে ছেড়ে দিন, সেই দিন নিরামিষ রান্না করুন, দেব ভগবানের কাছে বলুন প্রভু আমি তো অযোগ্য, আমি তো অনেক জীব হত্যা করি পাপকর্ম করি, তো আমার হাতে আপনি খাবেন না, আপনি তো শুদ্ধ ভক্তের হাতে খান, কিন্তু আমাকে ক্ষমা করুন, আমি যাতে আজ রান্না করেছি আপনি একটু গ্রহণ করুন, তুলসী দিয়ে হরিনাম করে, আর আমি এইরকম প্রতিদিন তোমার প্রসাদ খেতে চাই, আমাকে সাহায্য করো। এই সাহায্য প্রার্থনা করবেন বলে আর ওটা ভোগ নিবেদন করে খাবেন, তো ভগবান হচ্ছেন হরি, ভগবানের একটা নাম কি। তখন আপনার যে এই কথাটা শুনলেন আমি খারাপ আমার মধ্যে এইসব আছে, তিনি কি করবেন আপনার মধ্যে থেকে ওইগুলি খারাপগুলি হরণ করে নিয়ে সারা সপ্তাহে প্রসাদ হয়ে যাবে। একদিন দেখবেন ওই মাছ মাংস ঘৃণা লাগছে, মাছ মাংস রান্না করছে বমি আসছে, গন্ধ আসছে, যেটা আপনি খাচ্ছিলেন ভালো লাগছিল তখন আর ভালো লাগবে না। এ হচ্ছে ভগবানের কাছে জানালে, নিজের দোষ স্বীকার করলে সব খারাপ জিনিস ভগবান নিয়ে নেবেন। তো সেটা যারা করেন না আমি বলবো অভ্যাস করুন, কিন্তু প্রসাদ খাবেন, আর সেটাকে সংকল্প করুন যে আমি প্রসাদ ছাড়া কিছু খাবো না। মৎস্য মাংস ভগবানকে ভোগ লাগানো যায় না তাহলে কেন খাবো, এই দৃঢ় প্রতিজ্ঞা করে নিন। তাহলে দেখুন উনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আম তো ভগবানকে ভোগ লাগানো যায় কিন্তু ভোগ লাগানো ছাড়া খেয়ে নিয়েছেন, তাহলে এটা ভোগ লাগায়নি, এটা আমি খেয়ে নিয়েছি অতএব আর খাবো না কোনোদিন। তো এইরকম সংকল্প ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি। তো একজন বাংলাদেশ থেকে এসেছিল নবদ্বীপে, বড় শিক্ষিত লোক, এসে নবদ্বীপে একটা গুরু গোসাইর আউল বাউল দলের সহজিয়া অপসম্প্রদায় দীক্ষা নিয়ে নিয়েছে, সেবাদাসী নিয়ে গ্রহণ করে ঘুরে বেড়ায় নবদ্বীপে, এরকম অনেক আছে। তো এখানে সে শিক্ষিত লোক, ওখানে গুরু দীক্ষা গ্রহণ করেছে, ভাবলো দীক্ষা নেওয়ার শ্রেয়, বিচার করে দীক্ষা নিতে হয়। হ্যাঁ, সে বুঝে নাই, বলে দীক্ষা নিতে হয় নবদ্বীপ বলে কথা, হ্যাঁ নবদ্বীপে গিয়ে দীক্ষা নিয়ে নিয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে কোন সময় গঙ্গা পেরে মায়াপুরে এসেছে, তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি ভাগবত কথা বলছেন, আর এই ভাগবত কথা শুনে ওই শিক্ষিত ব্যক্তির মন গলে গেল যে এত সুন্দর ভাগবতের জ্ঞান, হ্যাঁ তিনার এত অগাধ পাণ্ডিত্য, এত সুন্দর। তো ওনাকে উনি মনে মনে হ্যাঁ ওনার কথার প্রতি আসক্ত হয়ে গেলেন যে আমি যা গ্রহণ করেছি তা তো ঠিক নেই। তখন উনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রণাম করেছেন, সম্মান করেছেন, মনে মনে খুব আকাঙ্ক্ষা করেছেন যে এনার কাছ থেকে সব শিক্ষা আমি লাভ করব। তো যে নবদ্বীপে ফিরে গেছেন ওই আশ্রমে, রাত্রিবেলা দেখছে স্বপ্ন, কি ওই যে গুরুমা আর গুরুদেব সেবাদাসী নিয়ে যে ঘুরেন, তারা বাঘ আর বাঘিনী, বাঘ বাঘিনী রূপে স্বপ্নে এসে এই ব্যক্তিকে গ্রাস করতে যাচ্ছে। তখন ইনি ভয়ে চিৎকার করছে, তখন দেখছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ রক্ষা করছে, বুঝে গেছে আরে এই গুরুদেব ঠিক নেই, এ তো বাঘ বাঘিনী, এরা কোনোদিন উন্নয়ন করতে পারবে না। তখন সঙ্গে সঙ্গে সেই রাত্রি ত্যাগ করে চৈতন্য মঠে এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে আশ্রয়, হরি বল। এরকমই সদ্গুরু প্রতি আসক্ত হয়ে গেলে ভগবান পাঠিয়ে দিবেন, তিনি যে রক্ষা করেন। দেখুন উনি মনে মনে ভেবেছেন আর সেই বিপদ থেকে রক্ষা করছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো এরকমই আমরা যদি গুরু কৃপায় ভগবানকে পাওয়া যায় আর ভগবানের কৃপায় সদ্গুরু পাওয়া যায়, তো যেন আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করব তাহলে ভগবান আমাদের কাছে সদ্গুরু, সৎ বৈষ্ণব, শুদ্ধ ভক্তদের পাঠাবেন। যেটা আজ আমরা ইস্কনের প্রভুপাদ বলছেন, ইস্কনের ভক্তরা শুদ্ধ ভক্ত, তারা আমিষ আহার করে না, নেশা করে না, দ্বিতক্রীড়া করে না, অবৈধ সঙ্গ করে না, এবং ভগবানকে নিবেদিত প্রসাদ ছাড়া কিছু খায় না, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে জীবন চরিত্র গঠন করে, জগতের লোকে সেই কথাই পুনরাবৃত্তিকরণ করে যা আচার্যরা বলে গেছেন, নতুন কিছু তারা বলে না, জল্পনা কল্পনা করে বলে না। প্রকৃত ধর্ম সনাতন ধর্ম, ভাগবত ধর্ম। তো সেই ভাগবত ধর্ম প্রচারের জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদকে যুবক অবস্থায় বলেছিলেন ভাগবত ধর্ম প্রচার করো সারা বিশ্বে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা পাত্র হচ্ছেন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী, তিনি সারা বিশ্বে মহাপ্রভুর বাণীকে প্রচার করলেন এবং যার ফলে বহু ভক্ত আগমন করল। শ্রী জয়পতাকা স্বামী গুরুদেব, তিনিও অভয়চরণ ভক্তিবেদান স্বামীর প্রভুপাদের আশ্রয়ে এসে নাম হট প্রচার শুরু করে দিলেন, ভক্তিবিনু ঠাকুর দ্বারা প্রচারিত নাম হট প্রচার। নিত্যানন্দ প্রভু মহাজন মহাপ্রভুর নির্দেশে নাম হট প্রচার হয়েছে। আর শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের নির্দেশনায় যে বললেন প্রভুপাদ যে সারা জগতে যাতে প্রচার হয় কৃষ্ণ নামের। হ্যাঁ, শহর শহর আদি আমি কিছু কিছু শহরে, বড় বড় শহরে আমি প্রচার করেছি, কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শহর আছে, গ্রাম আছে, সেইগুলাতে সব শহরে আমি যেতেও পারিনি। হ্যাঁ, কিন্তু জয়পাতা তোমার আদেশ করছি এরকম যাতে আরো যত শহর বাকি থাকছে, গ্রামগঞ্জ সর্বত্র যেন ভগবানের নাম প্রচার হয়। তাই ছিল জয়পিতা স্বামী গুরু মহারাজ এই নাম হট্ট প্রচার তিনি শুরু করলেন ভক্তিবিনু ঠাকুরের ধারা অনুসারে, নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত। তা আপনারা সেই নাম হট্ট প্রচারে অংশগ্রহণ করেছেন, তবে না আপনারা কত ভাগ্যবান, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপার এইসব কিছু আমরা লাভ করতে পারছি। হ্যাঁ কি না, জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। তো এরকমই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অনেক কথা আছে। তো আমরা ভাগবত, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। তো ব্যক্তি ভাগবত হচ্ছেন বৈষ্ণব, ভগবানের শুদ্ধ ভক্ত নিজজন, তারা হচ্ছে জীবন্ত ভাগবত। গুরুদেব বৈষ্ণবেরা, তাদের কাছ থেকে আমরা সরাসরি জ্ঞান অর্জন করি। ভাগবতে লেখা আছে যেটা, সেটা আমরা বুঝতে পারি না। ভগবান শাস্ত্র রূপে আসেন, ভাগবত শাস্ত্র রূপে, আর ভগবানের প্রতিনিধি জীবন্ত ভাগবত বৈষ্ণব গুরুদেব তারা আসেন আমাদেরকে এই ভাগবতের কথাকেই পুনরাবৃত্তিকরণ করে, আমাদের হৃদয়কে পরিষ্কার করে, আমাদের কৃষ্ণ সেবাতে নিযুক্ত করে দেন। তো সেজন্য দুই ভাগবতের সঙ্গ প্রদান করতে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছিলেন। দুই ভাগবতকে, ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত। তো তাদের সঙ্গ প্রভাবে জীব প্রেম লাভ করতে পারবে, হৃদয়ের সমস্ত কলুষতা মুক্ত হতে পারবে, ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তো যেন ভাগবতের একটা শ্লোক আমরা পড়বো, সবাই হাত জোড় করে বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখম করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। সবাই বলবেন, আমরা শ্লোক উচ্চারণ করব। তো আজকে আমরা শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় ৪২ নম্বর শ্লোক অধ্যয়ন করব এবং শ্রবণ করব। সবাই বলুন, যে সাম স এস ভগবান দ্বৈত অনন্ত, যেষাং স এষ ভগবান দ্বৈত অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদঃ যদি নির্বলীকম, সর্বাত্মনা আশ্রিত পদ যদি নির্বলীকম তে দুস্তরা মতি তরন্তি চ দেব মায়াম, তে দুস্তরা মতি তরন্তি চ দেব মায়াম, নৈষাম মমাহম ইতি ধি স্ব শৃগালভক্ষে, নৈষাম মমাহম ইতি ধি স্বশৃগাল ভক্ষে। অনুবাদ এবং তাৎপর্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা প্রদত্ত। সবাই বলবেন, যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। কিন্তু যারা কুকুর শৃগালের ভক্ষ্য এই জড়দেহটির প্রতি আসক্ত তারা কখনোই তা পারে না। এই শ্লোকটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রিয়, উনি এটা বেশি বলতেন, তো এটা আমাকে খুব ভালো লাগে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই শ্লোকটা উচ্চারণ করে বলতেন বেশিরভাগ, এখানে খুব সুন্দর কথা বলা হয়েছে। তাহলে ভগবানের কৃপা কে পেতে পারে, কে পেতে পারে? কি শুনলেন এখানে বলা হলো, নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত ব্যক্তি, নিষ্কপট ব্যক্তি, মানে ছল চাতুরি থাকলে হবে না, বাইরে একরকম ভিতরে আর একরকম, এটা হলে হবে না। তো সেজন্য সরল হতে হবে, ভক্তরা হচ্ছে সরল। আপনারা গ্রামের লোক সরল, আপনাদের কোনো গোপন থাকে না, সত্য কথা সব বলে দেন, হ্যাঁ কি না? তো সেজন্য গ্রামের লোকেরা বেশি ভগবানের কৃপা পায়। দেখলেন না, বৃন্দাবনে গুয়ালিনেরা কৃষ্ণ প্রেম পেল, কৃষ্ণের সাথে আলিঙ্গন পেল, আর কত কত সব লোক রয়েছে ধনী শিক্ষিত পণ্ডিত, তারা কিন্তু পেল না। জাগিং ব্রাহ্মণেরা কত ওম সোহা ফট সোহা করছে, পেল না, কিন্তু তাদের পত্নীগণ খুব ছিল সরলা, তারা কৃষ্ণের কাছে নিয়ে খাবার দিয়ে আসছে বহে একদম। ব্রাহ্মণদের কাছে এসছে কৃষ্ণ বলরামের বন্ধুরা, বলছে আমাদের কৃষ্ণের বলরামের জন্য কিছু তোমরা যজ্ঞ করছো, এই ফলমূল দাও, যাও যাও, আমরা এখানে যজ্ঞ করছি। চিনতে পারলো না, কিন্তু যেই বন্ধুরা গিয়ে ব্রাহ্মণীদের কাছে বলেছে যে কৃষ্ণ বলরাম একটু খেতে চেয়েছে কিছু, সঙ্গে সঙ্গে ওরা বলছে কৃষ্ণ বলরাম খেতে চেয়েছে, বাড়ি থেকে নিয়ে পোটলা বেঁধে বলছে আমরা নিজেই যাব। তাহলে দেখুন, তোমাদের কষ্ট হবে বই নিতে, আমরা নিজে গিয়ে দিয়ে আসবো। এ হচ্ছে সরল, একদম দৌড়াচ্ছে। তাহলে দেখুন, তুই রকমই গ্রামের লোকেরা তারা বুঝতে পারে না, সঙ্গে সঙ্গে কৃষ্ণের সেবা করতে হবে, কি আছে বাড়িতে সেটাই সে সঙ্গে সঙ্গে একটু ফল আছে এ দিয়ে দাও, ভগবান ওটা দিয়ে দাও বলেছে, সে ভোগ লাগাতে জানে না কিন্তু ভগবান ওটা গ্রহণ করে নেয়, বুঝতে পারছেন? ওটা ভগবান প্রীতি। দেখেন, দেখলেন না বিদুরের পত্নী, দুর্যোধন কত রকম ছানা মাখন খাওয়াতে চাইছে, কিন্তু বিদুরাণী মানে বিদুরের স্ত্রীর বাড়িতে গিয়েছে কৃষ্ণ, সরল। কৃষ্ণ এসে গেছে, কি খাওয়াবো, একদম তন্ময় হয়ে ভাবে বিভোর হয়ে গিয়ে কলা ছিল দেখছে, কলা নিয়ে বসিয়ে খাওয়াতে চাইছে, আমি নিজে হাতে খাওয়াবো তোমাকে। তাহলে দেখো, এ হচ্ছে প্রীতি, স্নেহ, মমত্ব। দুর্যোধন তো কপট করে কৃষ্ণকে হাতে করতে চেয়েছিল, কায়দা করে যে ওকে ভালো মন্দ খাওয়িয়ে আমার করে নিব, কিন্তু না, ভালো মন্দ খাওয়িয়ে নিজের করা যায় না, সরল চিত্ত হতে হবে, মমত্ব বোধ থাকতে হবে। তো সেরকম বিদুরাণী কলা খাওয়াবে, কলা ছড়তে গিয়ে কলা পড়ে যাচ্ছে আর খোসা খাওয়াচ্ছে, ভাবে বিভোর হয়ে কলা খোসা খাওয়াই দিচ্ছে, আর কিন্তু কৃষ্ণ ওই কলা খোসাই খেয়ে যাচ্ছিল, বুঝতে পারছেন? কিন্তু আনন্দ করছে কৃষ্ণ, আছানা মাখানে আনন্দ নেই। এটাই হচ্ছে প্রীতি, মমত্ব, স্নেহ। তাই ভগবানের প্রতি সরল ব্যক্তিরাই এরকমই, কৃষ্ণ আমার, তাই না? তাই আমি তাকে খাওয়াবো, তাকে কাপড় পরাবো, স্নান করাবো, তখন সে আর চিন্তা করে না। অনেক উন্নত ভক্তরা আমরা চিনতে পারি না, বলে ও গ্রামে শিক্ষিত নয়, ও হরে কৃষ্ণ করছে, আমি খুব শিক্ষিত পণ্ডিত, আমার অনেক জ্ঞান আছে, ভাগবত কথা বলতে পারি, ওই মাতাজি বা ওই প্রভুর কাছে কেন যাচ্ছ, ও কি জানে, ও মূর্খ, আমি তো ভক্তবান হলাম, এরকম আমাদের মধ্যে অহংকার এসে যায়। তো সেটা করবেন না, হয়তো আমার থেকে তার প্রীতি অনেক বেশি থাকতে পারে, সেজন্য সম্মান দিতে হবে, প্রত্যেকেই সম্মান করা উচিত, ভক্ত অভক্ত প্রত্যেক জীবকেই, কিন্তু বৈষ্ণবকে আরো অধিক, ভগবানের প্রিয় সবাই, কিন্তু ভক্ত আরো প্রিয়, সেজন্য তাদের প্রতি আমাদের মমত্ব বোধ রাখতে হবে। তিনি এখানে বলছেন যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, সবকিছু ভগবানের জন্য অর্পণ করে দিচ্ছে, কোনো ছল চাতুরি নেই, বাড়িটা তোমার আর ঠিক সেইভাবে চলছে, এসব তোমার, কিন্তু সে অনেক লোকে দেখবেন ধনী লোক, আমরা যখন মাঝে মাঝে বাড়ি যাই কারু বলে কেমন আছেন কোথায় থাকেন, আমি আর কোথায় থাকি এই ভগবানের বাড়িতে আছি এরকম বলে, যখন ভগবানের বাড়ি ভগবানের ঘরটা দেখি যে বারান্দায় একটা কোনায় হ্যাঁ মহিলা মাকড়সা ফাঁদ ভর্তি একটা বাতাসা দিয়ে একটা থালায় রাখা আছে ছোট্ট একটা বাটিতে, আর সেই ব্যক্তি একদম দালান বাড়ি সুন্দর পালং কত কিছু, ঠাকুরের জন্য কিছু নেই, ওটা প্রীতি নয়, এটা ঠকানো, নিজে পায়ে নিজে কুরুল মারছে, ওটা কপট। একদিকে বলছে আমি ভগবানের বাড়িতে থাকি অথচ ভগবানের জন্য কিছু নেই, তো সেরকম যেন না হয়, ভগবানের জন্য সুন্দর সবকিছু, নিজের থেকে ভগবানেরটা বড় হবে। মায়াপুরে দেখুন প্রভুপাদ করে গেছেন যে সব থেকে শিক্ষা দেওয়া আছে বিশাল হবে কিছু ভগবানের জন্য, তো সেজন্য শাক অন্য খাই কিন্তু ভগবানের জন্য পরিপাটি সাজানো সুন্দর, শাক দিলেও ভগবানকে ছিমছাম, ঠাকুর ঘরটা পরিষ্কার থাকে যেন, মাকড়সা ফান যেন না থাকে, তো সেজন্য শরণাগত হতে হবে তাহলে ভগবান তার প্রার্থনা শুনবেন বললেন। তো শরণাগত ব্যক্তিরা কৃপা পায়, বিশেষ কৃপা পায়, আর তারা এই দুস্তর ভবসমুদ্র মুক্ত হতে পারে, জন্ম মৃত্যু চক্রে যে বারবার ঘুরছে সেখান থেকে সে মুক্ত হতে পারে এবং ভগবানকে বুঝতে পারে। তাহলে কারা ভগবানকে বুঝতে পারে? নিষ্কপট শরণাগত ব্যক্তি, বুঝা গেল? তো শরণাগতির লক্ষণ আছে ছয়টা, দৈন্য মানে অভিমান নেই, আপনাকে একটু বকলো কেউ তখন বলে না আমি আর নাম হতে যাব না, আমাকে বকলো কেন, সেটা অভিমান হয়ে গেল। নিত্যানন্দ প্রভু মূল মহাজন জগাই মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছিস বেশ করেছিস, তাই বলে তোমায় হরিনাম দিব না, প্রেম দিব না, মেরেছিস মেরেছিস, হ্যাঁ তাতে ক্ষতি নাই, দেখুন তাতে কোনো ক্ষতি নাই আমার, কিন্তু একবার হরিনাম বলো না, তো এটাই হচ্ছে অভিমান শূন্য, নিতাই নগরে বেড়ায়। তা আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা কেউ কিছু বকিয়ে দিল বললো তখন আমি আর নাম হতে যেতে চাই না, সাধু সঙ্গ করতে যেতে চাই না, তাহলে আমার তো ক্ষতি হলো, ভক্ত সঙ্গ পাবো না, প্রসাদ পাবো না, নিজের বাড়িতে তো হচ্ছিল না, বা চেষ্টা করলেও ভক্ত সঙ্গ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, ওইটা যেন না হয়। দৈন্য আত্মনিবেদন, সবকিছু কৃষ্ণের জানতে হবে, তার চরণে আত্মসমর্পণ করে দিতে হবে তোমার সব। তো এভাবে দৈন্য আত্মনিবেদন, গুপ্তৃত বরণ মানে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর ভরণ পোষণের দাতা, আমি না, আমরা ভাবি আমার স্বামী আমায় সব দিচ্ছে, না না, রাজনৈতিক নেতারা সব দিচ্ছে, বৈজ্ঞানিকরা সব দিচ্ছে, দেবতারা সব দিচ্ছে এরকম ভাবি না, জগন্নাথ সব দিচ্ছেন, গুপ্তা জগন্নাথ কৃষ্ণ তিনি সবকিছুর মালিক, তার থেকে সব আসছে, তো সেজন্য ভরণ পোষণের দাতা হচ্ছেন কৃষ্ণ, এই দৃঢ় বিশ্বাস, তার মানে উনি শরণাগত, সে হচ্ছে শরণাগত ব্যক্তি। গুপ্তা গুপ্তৃতে বরণম তথা দৈন্য আত্মনিবেদন গুপ্তৃতে বরণ, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, কৃষ্ণই রক্ষাকর্তা, অন্য কেউ রক্ষাকর্তা না, তিনি আমার পালনকর্তা, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি অনুকূল বিষয় গ্রহণ করবেন আর প্রতিকূল বর্জন করবেন, ভক্তি মানে সেবা, সেবা করতে মাছ মাংস খাওয়া যাবে না, ভগবানের সেবা করা যাবে না, তাহলে আমি তো সবসময় করছি, তাহলে একদিন আমি ছেড়ে দিব সপ্তাহে কমপক্ষে, তারপরে মাসে দুই দিন ছাড়বো, আর প্রসাদ খাবো, হরিনাম জপ করব, গীতা ভাগবত পড়বো, সাধুসঙ্গ করব, একদিন আস্তে 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 আপনি যে সংকল্প বাড়াচ্ছেন কৃষ্ণ আপনার কাছ থেকে খারাপ জিনিস নিয়ে নেবে, তখন আপনি একদিন শুদ্ধ ভক্তে পরিণত হবেন, তখন আপনি যা নিবেদন করছেন কৃষ্ণের কাছে শরণাগত হচ্ছেন এটি তার প্রমাণ হয়ে যাবে। সেজন্য প্রতিকূল জিনিস বর্জন করবেন, অনুকূল যেটা গ্রহণ করবেন। এভাবে ছয়টা শরণাগতির লক্ষণ বললাম। এই ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, নন্দকুমার তার প্রার্থনা শুনে। সেজন্য এখানে ভাগবতে বলা হলো, যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত তাদের প্রার্থনা ভগবান শুনেন, তারা ভগবানকে বুঝতে পারেন, তারা ভব সমুদ্র জন্ম মৃত্যু চক্র বারবার এই যে দুঃখালয় থেকে মুক্ত হতে পারেন, ভগবত ধামে ফিরে যেতে পারেন। ভগবান কাদের কৃপা করেন না, এখানে সে কথা বলা আছে। কাদের কৃপা করেন না, না যাদের এই দেহাত্ম বুদ্ধি রয়েছে দেহতে, কুকুর শিয়ালের ভক্ষ যে দেহ, ফেলে দিলে কুকুর শিয়াল খাবে না, পুড়িয়ে দিলে আগুনে ছাই হয়ে যাবে। তো এইরকম দেহেতে, কুকুর শিয়ালের ভক্ষ দেহতে যাদের আসক্তি আছে, তারা কখনোই ভগবানের কৃপা পেতে পারে না। বুঝা গেল? তাহলে আমাদের এই দেহেতে আসক্তি রাখবো না, দেহটা কৃষ্ণের জেনে কৃষ্ণের সেবাতে আসক্ত করব। এই দেহ দিয়ে কৃষ্ণ সেবা করব, চাষ করছি, হাল কৃষ্ণের জন্য করছি আমি এই দেহ দিয়ে। এই যে আপনারা হেঁটে এসেছেন পা দিয়ে, এটা কৃষ্ণের সেবা করার জন্য। কান কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করেছে, আপনারা হাতালি দিয়ে হরিনাম করেছেন মুখ দিয়ে, তো পা দিয়ে হেঁটে এসেছেন ভক্ত সঙ্গ করতে, নৃত্য করবেন। এ হচ্ছে এই দেহের সব অঙ্গ ইন্দ্রিয় সব কৃষ্ণ সেবায় লাগিয়ে দিলে তাহলে কি হবে? আনন্দ হবে, ভক্তি হবে। তো সেজন্য, কিন্তু এই দেহ প্রতি যদি আমরা আসক্তি হয়ে যাই, জড় কর্মে লিপ্ত হয়ে যাই, তাহলে কি হবে? ভগবানের কৃপা পাব না। তো এইভাবে এই শ্লোকে তাৎপর্য সুন্দর কথা প্রভুপাদ বলেছেন, যে যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভব সমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। কিন্তু যারা কুকুর শিয়ালের ভক্ষ এই জড়দেহটির প্রতি আসক্ত, তারা কখনোই তা পারে না। ভগবানের অনন্য ভক্ত, অনন্য ভক্ত মানে মানে কৃষ্ণ ছাড়া অন্য কিছু করে না, তাকে বলে অনন্য। ন অন্য মানে কৃষ্ণ ছাড়া অন্য বিষয়ের দিকে আসক্ত না। আমরা দেবদেবীর কাছে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের বুঝতে হবে সেখানে অন্য হয়, ন অন্য মানে অন্য দিকে আসক্তি হয়ে গেল, কৃষ্ণকে বাদ দিয়ে দিলাম। দেবদেবীর কাছে দৌড়াচ্ছি, দেবদেবীর কাছে যাবেন না, নিষেধ নাই। দেবতাদেরকে কিভাবে সম্মান করবেন যে কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন? আহা ইন্দ্র, তুমি কত মহান, ভগবানের নির্দেশে বৃষ্টি দিচ্ছ আর এই চাষবাস হচ্ছে, আর আমরা ভগবানের সেবার জন্য এটি করছি, এইভাবে ইন্দ্রের প্রশংসা করুন। অগ্নিদেব, আচ্ছা আপনি কত মহান, ভগবানের আদেশে আপনি আগুন দিচ্ছেন, আমি আগুন রান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছি, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম করছি, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ সেবায় যাতে আমি নিযুক্ত হই। তো এক এক দেবতা এক একটা জিনিস দিবে, কিন্তু যদি আপনি সরাসরি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা দেন, সব দেবতারা ওখানে কি আপনার কাছে আসবে না সাহায্য করতে? আপনাদের কাছে 100 টাকা আছে, 100 টাকা কেউ আপনাকে বললো 10 টাকা দাও না দাদা, তা আপনি দিতে পারবেন কি না? সহজে দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার কাছে 10 টাকা আছে, কেউ 100 টাকা চাইলো দিতে পারবেন? ঠিক দেবদেবীরা হচ্ছে ওই রকমই, খুচরো টাকা মতই, আমার উদাহরণ দিচ্ছি, কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণতম। এরা দেবতারা ভগবানের প্রতিনিধিত্ব করেন একটা একটা জিনিস, তারই অংশ, ওই 100 টাকারই অংশ 10 টাকাটা, তাই না? কিন্তু 10 টাকার শক্তি নেই 100 টাকার কাজ করার, আছে নেই? সেজন্য কৃষ্ণকে বলা হয় পূর্ণতম, বুঝতে পারছেন? তো সেজন্য আমরা কৃষ্ণের চরণে ন অন্য, এই জন্য এখানে প্রভুপাদ বলছেন অনন্য ভক্ত ভগবানের মহিমা জানে, অন্য কেউ জানতে পারে না। সেজন্য দেখবেন অনেক লোক বুঝতে পারে না, দেবদেবী পূজা করে যারা, তারা ভগবানের সেবাতে আসক্ত হয় না, আসে না, বুঝতে পারে না, ভগবানের মহিমা সম্বন্ধে জ্ঞান নেই। এবং যারা সকাম কর্মী তারাও ভগবানের মহিমা বুঝতে পারে না, অথচ ভগবানের শক্তি সব নিয়ে ব্যবহার করছে কিন্তু বুঝতে পারে না, মায়া তাদের জ্ঞান চুরি করে নিয়েছে, বুঝতে পারে না। তো প্রভুপাদ বলছেন, এবং তারা জানেন ভগবান কত মহৎ এবং তার বিভিন্ন শক্তির বিস্তার কত বিশাল, ভগবানের বিভিন্ন শক্তি কত বিশাল। দেখুন কিভাবে সারা জগতে কাজ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসছে, পবন আসছে, সূর্য উদয় হচ্ছে, এই যে শক্তি বিস্তার ভগবান করে রেখেছেন, এসব অটোমেটিকলি ভগবানের নির্দেশেই চলছে, আমাদের নির্দেশে নয়। যারা অনিত্য জড়দেহের প্রতি আসক্ত তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারে না। বুঝতে পারছেন, জড়দেহের প্রতি আসক্ত ব্যক্তি সে যেন বুঝতে পারে না ভগবত তত্ত্ব। ভক্তরা কি করছে, এরা ভুরে উঠে হরে কৃষ্ণ করে। নবদ্বীপে ছিল কি নাম, কলা বেচা শ্রীধর, গরিব লোক, ও তো হরে কৃষ্ণ করে আর কলা থুড বিক্রি করে, গঙ্গা পূজা করে, কৃষ্ণ সেবা করে, কিন্তু হরিনাম করে, আর লোকের লোকেরা নিন্দা করে। এ বেটা খেতে পায় না, ওই জন্য সারা রাত্রি হরি হরি করে ঘুম ধরে না, খেতে পাচ্ছে না, এই জন্য হরি হরি করছে। তার মানে অনেক লোক বুঝতে পারে না, কিন্তু ওই কলা বেচা শ্রীধর সাধারণ ছিল না। চৈতন্য মহাপ্রভু তাকে প্রেম দিলেন, প্রেম দেওয়ার আগে বললেন, শ্রীধর আমি তোমাকে ইন্দ্রের পদ দিতে চাইছি, ব্রহ্মার পদ, যত টাকা পয়সা চাও সব নাও। মহাপ্রভু তাকে বলছেন, তখন কলা বেচা শ্রীধর কি বলল, মহাপ্রভু এই টাকা পয়সা ইন্দ্রপদ এইগুলো এত অনিত্য, এইসব আমি চাই না। তুমি দৈনিক যে আমার কাছে জোর করে বামন পুকুর বাজারে কলা থুর অর্ধেক দাম দিয়ে ছিনিয়ে নিয়ে যাও, সেই ব্রাহ্মণ কুমার মহাপ্রভু তুমি সবসময় আমার জন্ম জন্ম ধরে এরকম নাও, আমি এই সেবা করতে চাই, আমার ওই টাকা পয়সা ইন্দ্রপদ এইসব লাগবে না। তাহলে দেখুন, আমাদের যদি কেউ বলে কোটি টাকা দিচ্ছি নাও, সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নেবো, হ্যাঁ কি না? হ্যাঁ, ভক্তর নিয়ে নিবে, বলে একটা বিরাট প্রচারের জন্য প্রভুপাদের মন্দির আছে সাহায্য করব, ঠিক আছে এই কোটি টাকা মন্দিরে লাগিয়ে দিন, নিবেন মন্দিরে প্রচারের জন্য দিবেন, নিজের ভোগের জন্য লাগাবেন না। যতটুকু প্রয়োজন সেটা ভগবানের সেবার জন্য বস্ত্র লাগবে, থাকার ঘর লাগবে, সে করবেন, কিন্তু ভগবানের সেবায় বেশি করে নিযুক্ত করবেন। বুঝতে পারছেন, তাহলে আনন্দ পাবেন। তো এভাবে আমরা যেন দেহে প্রতি আসক্ত না হয়, এটি দেহটা কৃষ্ণের সেবার জন্য রক্ষা করতে হবে। যদি আমরা সমর্পণ করে দিই গুরু বৈষ্ণবের চরণে এই দেহকে, কৃষ্ণের চরণে, তাহলে এই জড় জগতে থাকলে রোগ বিসুখ হবে, তাই জন্য আমরা দেখি ঔষধ খাচ্ছি কেবল কৃষ্ণ সেবার জন্য। বুঝতে পারছেন, সুস্থ থাকবো আমি কৃষ্ণ সেবা করার জন্য, এই জন্য করবেন। তো এইভাবে আপনারা এসেছেন, আমি আশা করি যে আপনারা সবাই জপ করছেন, আস্তে আস্তে জপ বাড়াবেন এবং সাধুসঙ্গ করবেন, গীতা ভাগবত সংগ্রহ করবেন, তাহলে আনন্দ পাবেন। এখানে আমি শেষ করছি, আপনারা অনেকে যাবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একটু দাঁড়িয়ে কীর্তন হবে, সবাই দাঁড়াবেন, তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমার বাংলা বুঝতে পারছেন তো? কোনো প্রশ্ন আছে আলোচনার মধ্যে? বলুন। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরুদেব হচ্ছেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, খুব বৈরাগ্য। তো ওনার অনেক বাবাজি মহারাজ ছিল, ওনার অনেক শিষ্য ছিল, তো ওনারা ভক্তি গৌরকিশোর দাস বাবাজি চেয়েছিলেন যে আমার এই শরীরটা নবদ্বীপে টেনে টেনে যেন সবকিছু ক্ষয় করে দেওয়া হয়, ভাবছে সব। তো শিষ্যরা এরকম করার চেষ্টা করছে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন, আমার গুরুদেব আমিও শিষ্য, তো এরকম আমি কাউকে করতে দিব না। তোমাদের যদি শক্তি থাকে আমার এই গুরুদেবের শরীরকে স্পর্শ করো দেখি। উনি বলেছিলেন যে তোমরা 3 মাস মধ্যে কেউ স্ত্রী সম্ভাষণ করনি সেরকম ব্যক্তি আসো, কেউ আসেনি। 1 মাস 3 দিন কেউ বাবাজিরা সাধুরা আসেনি, তখন উনি নিয়ে সমাধিস্থ করেছিলেন। ভক্তিসিদ্ধান্ত ঠাকুর ছিলেন আকুমার ব্রহ্মচারী। তো এইরকম ব্যক্তি স্ট্রং ছিলেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তবে উনি সমাধিস্থ করেছিলেন। হরি বল। উনি চাইছেন নবদ্বীপে মাটিতেই আমার এই দেহটা মিশে যাক। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি, অভয় চরণ অরবিন্দ ভক্তিবান স্বামী প্রভুপাদ কি, হরে কৃষ্ণ নাম হট্ট কি, গৌর প্রেমানন্দে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, নিতায় গৌর প্রেমানন্দে। ঠিক আছে, একটু কীর্তন হবে, তারপরে সবাই প্রসাদ। একটু ফুল টুল দিয়ে দিলে না? ঠিক আছে, কীর্তন আরতি করো।